এই ঢাল তলোয়ার অর্থাৎ অস্ত্রশস্ত্র কল্যাণ ও বরকতের সেই উপকরণ যা আল্লাহ তাআলা নবী রাসূল আলাইহিমুসসালামদেরকে দান করেছিলেন, যাতে করে তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেন। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব উপকরণ দ্বারাই সমস্ত কাফের ও দুষ্কৃতিকারীদেরকে পরাস্ত করে বিশ্বকে সত্য ধর্মের আলোয় আলোকিত করেছেন। যদি এই অস্ত্রশস্ত্র না হতো তো আমরা না আসতাম, আর যদি আসতাম তো আল্লাহ জানেন কোন ধর্মে আসতাম। শান্তিপূর্ণ আন্দোলন অর্থাৎ অহিংস মতবাদের দর্শন মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধী পেশ করেছে। জিহাদ বিরোধিতায় অহিংস মতবাদের প্রচার মির্জা কাদিয়ানির মিশন ছিল। অভিশপ্ত মির্জা কাদিয়ানি লিখেছে, আমার পাঁচটি মূলনীতি, তার মাঝে দুটি হল জিহাদ হারাম এবং ব্রিটিশদের আনুগত্য।
মির্জা গোলাম কাদিয়ানি কা শের হে, আব ছোড় দো জিহাদ কা এ দোস্তো খেয়াল, দিন কে লিয়ে হারাম হে আব জঙ্গ অর কিতাল।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কবিতা। হে বন্ধু, এখন তুমি ছেড়ে দাও জিহাদের খেয়াল, দিনের জন্য হারাম এখন জঙ্গ ও কিতাল। জিহাদ ও কিতালকে হারাম প্রমাণিত করার জন্যে ব্রিটিশ সম্রাট মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করিয়ে দেয়। মির্জা কাদিয়ানি জিহাদকে হারাম বলে ফতোয়া দেয়। অনুরূপভাবে স্যার সৈয়দ আহমদ খান ইংরেজদের সাথে ভালো আচরণ আর তাদের সেবা করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। অহিংস মতবাদের দর্শন উপমহাদেশে গান্ধী বিস্তার করে। যখন এর বিপরীত ওলামায়ে কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিহাদের ফরজিয়াতকে জিন্দা করেন। সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহের কাফেলা বলো সাদেকপুর ওলামায়ে কারামের কোরবানি হোক, মাওলানা নানু তুভি এবং হজরত গাঙ্গুহী রহেমাহুল্লাহের প্রচেষ্টা অথবা শেখুল হিন্দ রহেমাহুল্লাহের জিহাদি আন্দোলন হোক, মোট কথা হক ওলামাই কেরামের যখনই সুযোগ হতো তখনই হাতে তরবারি নিয়ে ময়দানে বেরিয়ে পড়তেন। ওলামাই কেরাম জানতেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে ২৭টি যুদ্ধে শরিক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস হিসেবে দিরহাম ও দিনারের পরিবর্তে ৯টি তরবারি রেখে গেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে রহমতের নবী ছিলেন, ঠিক তদ্রূপ যোদ্ধ নবী ছিলেন, অর্থাৎ ভয়াবহ যোদ্ধা ছিলেন। এমনিভাবে স্বয়ং উপমহাদেশের মুসলমানদের ঈমান আনয়ন করাও তো মোহাম্মদ বিন কাসিম এবং সুলতান মাহমুদ গজনবী প্রমুখদের বরকতময় জিহাদ পরিচালনারই ফসল ছিল। মোট কথা, আমাদের আকাবীরগণ সর্বদাই আল্লাহর রাহে জিহাদের দাঁড়িয়ে ছিলেন, নিজেরা মুজাহিদ ছিলেন, জিহাদের প্রশিক্ষণ নিতেন, ময়দানে দুশ্মনদের সাথে লড়াই করে শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করতেন। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্যার সৈয়দ আহমদ ও গান্ধীর মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন। শেখুল হিন্দ রহিমাহুল্লাহির ইন্তেকালের পর যখন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন দিনের ধারকবাহকদের হাত থেকে হারিয়ে গেল, অপরদিকে মুসলিমরা দুর্বল হয়ে গেল আর হিন্দুরা প্রবল হল, ঠিক সেই সময়ে গান্ধী ইংরেজদের থেকে স্বাধীনতা অর্জনের জন্য অহিংস মতবাদের দর্শন উপস্থাপন করে।
আজকাল আদমে তাশাদ্দুদ কা বহুত শোর ও গোগা সুনে কো মিলতা হ্যায়।
বর্তমান সময়ে অহিংস মতাদর্শের খুব উচ্চ আওয়াজ শোনা যায়। এর দ্বারা উদ্দেশ্য হল মানুষকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামের পথ দেখানো এবং এর বিপরীতে জিহাদের পথ রোধ করা। আপনারা দেখছেন, যখন ওই দিনের বিজয় এবং শরিয়া বাস্তবায়নের সংগ্রামের জন্য কেতালের কথা বলা হয়, তখনই তারা এর বিরোধিতায় অহিংস মতবাদের চর্চা শুরু করে দেয়। অথচ এটা দিনের কোনো পরিভাষা নয়, না সর্বাবস্থায় সর্বপ্রকার কঠোরতার বৈধতা আছে আর না সর্বাবস্থায় সর্বপ্রকার অহিংস মতবাদের বৈধতা আছে। বরং জিহাদ ও কিতালকে বাতিল করার জন্যে অহিংস মতবাদকে প্রচার করা নিঃসন্দেহে দিন থেকে বিমুখতা ও ধর্মহীনতা।
শেখুল হিন্দ রহিমাহুল্লাহের মৃত্যুর পর এক শ্রেণীর আলিম অহিংস মতাদর্শকে রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করে, কিন্তু এ সমস্ত আলেমও অহিংস মতাদর্শের আলে জিহাদকে কখনো প্রত্যাখ্যান করেননি। মুফতি ক্যাফায়তুল্লাহ দেহলবি সাহেব রহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাবে লিখেছেন, অহিংস মতবাদ মুসলমানদের কাছে কখনো এক সেকেন্ডের জন্য দিনে হুকুম ও দিনে আকিদা হিসেবে না গ্রহণযোগ্য হয়েছে, না মুসলিমরা কখনো অহিংস মতবাদকে এভাবে মেনে নিয়েছে। প্রাচ্যের কবি আল্লামা ইকবাল রহেমাহুল্লাহ অহিংস আন্দোলনের মোকাবেলায় ইসলামের পয়গাম বর্ণনা করতে গিয়ে বলেন, যদি রাজত্ব আমার কর্তৃত্ব থেকে চলে যায়, যাক, তবুও আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করিও না তুমি। ইতিহাসের মাধ্যমে কি তোমাকে সতর্ক করা হয়নি? তবুও করতে শুরু করেছ খেলাফতকে কলঙ্কিত তুমি। আমরা আমাদের রক্তের বিনিময়ে যা খরিদ করিনি সে বাচ্চাহিত্য মুসলমানদের জন্য লজ্জার। অহিংস মতবাদ ইসলাম ধর্মের স্বভাবরুচি নয়, এটাকে ইসলামের মানহাজ বলে চালানো দিনই ইমারতকে ধ্বংস করার নামান্তর।
غلبہ دین کے لیے جہاں اللہ تعالیٰ نے اپنے نبی صلی اللہ علیہ وسلم کو دعوت کا راستہ سکھلایا
اللہ تعالیٰ جہانے نیج نبی صلی اللہ علیہ وسلم کے دین بجائر جننے دعوت پاتھ و پدھتی شکھا دیئے چھن چوریتر نویتکتر مہت دان کرے چھن شکھانے اے باستبتا بجھئے چھن جے دینر پریپورن باستبائن شکتی پریوک چھڑا شمبھب نوئے شایون تینی رسول اللہ صلی اللہ علیہ وسلم اور رسولر صحابیگن کے কাফেরদের মোকাবেলায় জিহাদের ময়দানে এনে দাঁড় করিয়েছেন। এর কারণও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে ইসলামের মোকাবেলায় বাতিলের শক্তি তখনই খর্ব হয় যখন ইসলামের শক্তিতে বাতিলের শক্তিকে নিঃশেষ করা হয়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কাফেরদের বিরুদ্ধে লড়াই করো যাতে তাদের শক্তি নিঃশেষ হয়ে যায়। তিনি আরও ইরশাদ করেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই যুদ্ধ প্রস্তুতি এগুলো কি? এই শক্তি কি? এই ঘোড়া প্রস্তুতি কি? আল্লাহর দুশমনকে ভয় দেখানো এটা কি? এই সবগুলোই আল্লাহর রাস্তায় জিহাদ, অহিংস মতবাদের বিপরীত। তিনি আরও ইরশাদ করেন, ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ। আর আমি লোহা অবতীর্ণ করেছি, এর মাঝে প্রচণ্ড যুদ্ধ শক্তি রয়েছে, অর্থাৎ জিহাদের উপকরণ অবতীর্ণ করেছি। যদি অহিংস মতবাদ ইসলামে থাকতো তবে দিন নিরাপদ থাকতো না, দিনের উপর আমল করা সম্ভব হতো না। তিনি ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুতরাং দিনের বিজয় এবং শরীয়ত বাস্তবায়নের জন্য অত্যাবশ্যকীয় হলো যে দাওয়াতের সাথে সাথে শক্তি প্রয়োগের মাধ্যমে বাতিল শক্তির মোকাবেলা করা হবে, আর সেই শক্তি হলো জিহাদ ও কিতালের শক্তি।
اعدوا لهم ما استطعتم من قوه ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم جتنا ممكن ہو ان کفار کے خلاف قوت تیار کر رکھو جس قدر ممکن ہو مکمل طور پر اپنے آپ کو اسلحے سے مسلح کر لو بدل الذين كفروا لو تغفلون عن اسلحتكم وامتعتكم فيميلون عليكم ميله واحده یہ کافروں کی تو تمنا یہ ہے کہ تم اپنے اسلحے سے غافل ہو جاؤ پھر یہ تمہارے اوپر یکبارگی کیا کر دیں حملہ کر دیں یہ تو کفار کی یہ تمنا ہے مسلمانوں کو اس بات کی تاکید کی گئی مکمل طور پر اپنے آپ کو اسلحے کے ذریعے سے کیا کر لو مسلح کر لو وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ یعنی اسباب کو اختیار کرو
ইউরোপিয়ান উপনিবেশবাদী ব্যবস্থা হোক বা আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থা হোক, রাশিয়ার সমাজতান্ত্রিক কমিউনিস্ট ব্যবস্থা হোক, অথবা বর্তমান সময়ে পৃথিবীতে চলমান আমেরিকা ও ইউরোপীয় পুঁজিবাদী, রাশিয়া ও চীনের আধুনিক সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং বিশ্ব ধর্মনিরপেক্ষতাবাদের গণতান্ত্রিক ব্যবস্থা, এসবই শক্তি প্রয়োগের মাধ্যমে পৃথিবীতে বাস্তবায়ন করা হয়েছে। অতএব দুনিয়াতে দীন ইসলাম কিভাবে অহিংস মতবাদ ও জিহাদ থেকে পলায়নের পথ ও পন্থা দিয়ে বাস্তবায়ন হতে পারে?
আজ কুফুরি শক্তি আমাদের স্বাধীনতা ও ইচ্ছার কোনো তোয়াক্কা করছে না, বরং নিজেদের শক্তির বলে বলিয়ান হয়ে তাদের বিকৃত পথ ও পন্থা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এমনকি দুনিয়াতে যেখানেই গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা শক্তি ও বল প্রয়োগের মাধ্যমেই টিকে আছে। এই গণতন্ত্রের নামে ইরাক ও আফগানিস্তানের অবস্থা আজ 12টা বাজিয়ে দিয়েছে। এরই নামে পাকিস্তানের নাপাক বাহিনী মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে, মুসলমানদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে। এখন যেই গণতন্ত্র ইসলামের ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে, সুদকে অর্থনীতি হিসেবে নির্ধারণ করেছে, আল্লাহর বিধিনিষেধের সাথে তামাশা করে চলছে, যার মাধ্যমে চুক্তিভিত্তিক উদ্দেশ্য এবং নারীদের অধিকার সর্বদিক দিয়ে সমান বিবেচনা করা হয়, এমন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একে নিঃশেষ করা জরুরি, নাকি এর বিপরীতে এই গণতন্ত্রের মাধ্যমেই দিন প্রতিষ্ঠার চেষ্টা চালানো হবে? এর মাধ্যমে ইসলামকে বাস্তবায়ন করা কিভাবে সম্ভব হতে পারে? কখনোই হতে পারে না।
এখানে কেউ এ প্রশ্ন করতে পারে যে যদি মুসলিম দেশগুলোতে দিন প্রতিষ্ঠার জন্যে জিহাদের পথ গ্রহণ করা হয় তো কালিমাওয়ালা মুসলমানদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। এজন্য দিন প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থা অবলম্বন করাই আবশ্যক। এর প্রতিউত্তরের প্রশ্ন হয়, কাফিররা যখন মুসলমানদের কোনো অঞ্চল দখল করেছে আর সেখানে জিহাদি কাফিলা দাঁড়িয়েছে, তখন কি তাদের অনিবার্যভাবে কাফিরদের সমর্থনকারী কালিমাওয়ালা বাহিনীর বিরুদ্ধে লড়াই করা আবশ্যক ছিল না?
লেকিন ইয়ে জওয়ান আপনি বরতানবি ভাইয়ো কে সাথ দুশমন কা ঘেরা তোড় কর আ গয়ে। আব জওয়ান আপনি কামিয়াবি কি দোয়া মাঙ্গনে কে লিয়ে খুদ খুদা কে দরবার মে হাজির হুয়ে হ্যায়। আশা সালামত সিট লে আয়ে। ইয়ে রিসালদার মেজর মোহাম্মদ আশরফ খান সাহেব। مولوی صاحبان نذرانہ پیش کر رہے ہیں۔ یہ جوان اپنی خوش قسمتی پر جتنا بھی ناز کریں بجا ہے۔
উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হোক বা আফগান জিহাদ, চেসনিয়া বসনিয়ার কমিউনিস্টদের বিরুদ্ধে জিহাদ হোক বা ইরাক সিরিয়ার জিহাদ, এমনকি আফ্রিকার সাহারা অঞ্চলেও যদি আবারও ক্রুসেডীয় হামলা হয়, তো নিজেদের আত্মরক্ষার জন্য সেখানকার কালিমাওয়ালা মুসলমানরা বাহিনী তৈরি করে। এরূপ অবস্থায় যে ব্যক্তি মুসলমানদের পরিভাষা ব্যবহার করে কাফেরদের ব্যবস্থা বাস্তবায়নকারী এবং তাদের এজেন্ডা পূর্ণকারী সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করা নাজায়েজ ও হারাম বলবে, সে ব্যক্তি না চাইলেও ক্রুসেডধারী কাফেরদের সাথে জিহাদকে অকেজো করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মিশন ও এজেন্ডাকে বাস্তবায়ন করবে।
পশ্চিমা শক্তি নিজের ক্ষমতা ও কর্তৃত্বের সামনে যদি কোনো সমস্যা মনে করে, তবে তা ওই মুসলমানদেরকেই মনে করে যারা জিহাদ ও লড়াইয়ের মাধ্যমে তাদের শক্তিকে চ্যালেঞ্জ করে। তাদের ভালোভাবেই জানা আছে, জিহাদ ও লড়াইয়ের মাধ্যমে তাদের ক্ষমতা ও কর্তৃত্ব নষ্ট হয়। তারা সেই শক্তিকে নিজের হাতে রাখতে চায়। তারা নিজেরা যত কঠোরতা করুক তা বৈধ, তাদের পোষ্য বাহিনী যে পরিমাণ কঠোরতাই করুক তা বৈধ। পাকিস্তানি বাহিনীকেই দেখুন, তাদের জন্য সব ধরনের কঠোরতা বৈধ, কিন্তু তাদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান আল্লাহ নির্ধারিত সীমায় ও শরিয়াহ নির্দেশিত পথে অস্ত্র ধরে, তবে তাকে দেশদ্রোহী, অপরাধী ও ফাঁসির আসামি গণ্য করা হয়।
গাজী রশিদ হকতে হে জানবার তুনে।
হ্যাঁ, যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার কলকাঠি এদের হাতে, আবার যদি কেউ গণতান্ত্রিক কর্মযজ্ঞের অংশ হয় সে তাদের কন্ট্রোলে চলে যায়। তাই মুসলমানদেরকে এটা বোঝানো সহজ যে দিন বিজয়ের যত উৎসাহ উদ্দীপনা আছে তা এ পথেই ব্যয় করুন। এ পদ্ধতিতে প্রথমত মুসলমানদের শক্তিশালী হতে বাধাগ্রস্ত করা হয়, দ্বিতীয়ত মুসলমানদের মাঝে দিন প্রতিষ্ঠার যে জজবা আছে তা নিয়ন্ত্রণে রাখা হয়, তৃতীয়ত শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ করে কুফুরের বিজয় নিশ্চিত করা হয়।
জমহুরি নিজাম কে জরিয়ে সে উপর নহি আ সকতা মগর সরমায়েদার আর আগর কহি সুন লো আর আগর কহি ইক্কা দুক্কা গায়রে সরমায়েদার আ ভি যায়, কহি এক মৌলানা পাস হো যায়, কহি এক পীর সাহেব পাস হো যায়, কহি এক গরিব মুকিল পাস হো যায়, কহি ইক্কা দুক্কা গরিব আ ভি যায়, তো ইস নিজাম কি বুনিয়াদে ऐसी रखी है कि इसमें निजाम के अंदर दो चार साल गुजार कर उसका ज़हन खुद ब खुद सरमायेदाराना बन जाता है। सूरत उसकी पीर की होती है, सूरत उसकी मौलवी की होती है, सूरत उसकी वकील की होती है, मगर ज़हनन ज़हनन ज़हन उसका सरमायेदाराना और कैपिटलिज्म का बन जाता है।
गणतंत्र नहीं, दावत और जिहादी होते দিন রক্ষা ও দিন প্রতিষ্ঠার পদ্ধতি। আমাদের আসলাফ থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে সকল হকপন্থীরাই এই কর্মপদ্ধতি গ্রহণ করেছে।
হুজুর নে ফরমায়া কি আখির উম্মত মে মেরি উম্মত মে এসে লোক পয়দা হোগে জিনকো আজর পহলো জাসা মিলেগা লহুম মিসলু আজরি আব্বলিহি। সাহাবা নে পুছা মাহবুব কিয়া করেঙ্গে, ফরমায়া বো তীর কাম করেঙ্গে, ইয়ামুরুন বিল মারুফ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقَاتِلُونَ أَهْلَ الْفِتْنِ، نیکی کا حکم دیں گے، برائی سے روکیں گے اور فتنوں کے ساتھ قتال کریں گے۔ يُقَاتِلُونَ، وہاں یہ نہیں ہے کہ فتنوں سے مصالحت کریں گے، وہاں یہ بھی نہیں ہے کہ فتنوں سے بیٹھ کے مذاکرات کریں گے، وہاں یہ بھی نہیں ہے کہ فتنوں کے لیے الیکشن لڑیں گے، وہاں یہ بھی نہیں ہے کہ جمہوریت پر فیصلے کریں گے۔ يُقَاتِلُونَ أَهْلَ الْفِتْنِ، فتنے کا مقابلہ کریں گے۔ اور مقابلہ بھی قتال، تلوار اٹھائیں گے، خود مریں گے تو اس کو ماریں گے، خود شہید ہوں گے اسے باسل جہنم کریں گے۔ جو یہ تین کام کرے گے اللہ پہلو جیسی عظمت عطا کرے گا۔
ہم بزرگوں کو سلام پیش کرتے ہیں، ہم بزرگوں کا احترام کرتے ہیں، ہم بزرگوں پر بدگمانی نہیں کرتے، مگر بزرگ کچھ بنیاد، کچھ اکیا، کچھ مجبوری یا ضرورت یا اجتہادی غلطی سمجھو جو بھی تعبیر کرتے ہو، وہ حصہ لے چکے ہیں، مگر تجربے نے یہ ثابت کر دیا کہ ان حضرات کا یہ جد و جہد کامیاب نہیں ہو سکا جمہوری طریقے سے۔ لہذا لا ينطق المؤمن من جحر واحد مرتين، ایک مسلمان ایک غار سے دو مرتبہ نہیں ڈسا جا سکتا۔ 50 سال سے زیادہ گویا ہم نے ووٹ لوگوں سے مانگا، لوگوں نے دیا، اور کبھی ایسا بھی موقع آیا کہ ہمیں 85 ممبر حاصل ہو گئے قومی اسمبلی میں، کافی اکثریت حاصل ہو گئی، مگر آپ نے دیکھا کہ کون سا اسلامی نظام آیا۔ کہتے ہیں ہم دفاع کرتے ہیں، ہم دفاع کرتے ہیں، ہم دفاع کرتے ہیں، دفاع کون سا ہو جاتا ہے؟ تحفظ حقوق خواتین بل پاس ہوا، کس نے اس کا سدے باب کیا؟ جواب دو، بولنا تو مقصود نہیں، دفاع کا مقصد تو یہ ہے کہ اس کو روک لو، دفاع کا معنی تو سمجھ لو، دفاع کا معنی بولنا نہیں ہے، دفاع کا معنی روکنا ہے۔ کسی نے روکا اس بل کو، پاس ہوا یا نہیں پاس ہوا؟
پارلیمانی جمہوریت، اس کو آپ چاہے اسلامی جمہوریت کا نام دے دیں، چاہے قرآنی جمہوریت کا نام دے دیں، لیکن بقول اقبال جمہوریت ایک طرز حکومت ہے کہ جس میں بندوں کو گنا کرتے ہیں، تولا نہیں کرتے، اس میں گنے جاتے ہیں لوگ، اس کے ذریعے سے یہی کچھ ہوگا جو ہو رہا ہے۔
پاکستان وہ ملک ہے جو دنیا کی تاریخ کا واحد ملک ہے جو مدینہ کی ریاست کے بعد اسلام کے نام پہ بنا ہے۔ اسلام کے نام پہ بننے کا مطلب یہ ہے کہ پاکستان کا کوئی قانون قرآن اور سنا کے خلاف نہیں جا سکتا۔ تو جو ججز نے فیصلہ دیا ہے وہ آئین کے مطابق دیا، اور پاکستان کا آئین قرآن اور سنا کے تابع ہے۔
اس منافقت کے خلاف جہاد کرنا ہوگا، اور یہ جو منافق ہم پر مسلط ہے سب سے پہلے ان کے خلاف اٹھ کر مسلح جہاد کرنا ہوگا۔ میں قلم کا جہاد نہیں کہہ رہا ہوں، زبان کا جہاد نہیں کہہ رہا ہوں، بہت کر چکے ہم، بہت کر چکے قلم کا جہاد، بہت کر چکے زبان کا جہاد، اب ان کا علاج سوائے اس کی کچھ نہیں۔ اگر مسلمان نوجوانوں میں قوت ہے تو اٹھ کر ان کا گلا دبا دے، یہ سروں کی فصل پک چکی ہے اور یہ گرنے کے لیے تیار ہے، اگر اس کی قوت ہے تو آپ اٹھ جائیے، آنے والا مستقبل آپ کا ہے، وہ آپ کا قدم چومنے کے لیے تیار ہے۔ اگر یہ قوت نہیں ہے، مسلح جہاد کا نام نہیں لیتے، تو میرے بھائی کچھ بھی نہیں ہوگا۔
یہ بھوکھنڈ جہاد اور قتالر پرتی دعوت کوئی نوتن بشوئے نئے، یہ دعوت کوئی بشیش مذہب بہ گوشٹھیر نئے، یہ دعوت مسلم امہر کنٹھسور۔
تاریخ کے کسی کونے خدرے کے اندر بھی ایسا انقلاب نہیں ملے گا جو محض دعوت و تبلیغ کی وجہ سے برپا ہوا ہو۔ دعوت، اور اگر ایسا ہوتا تو سب سے پہلے نبی اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہوتا، کہ اس سے پہلے نہ اس کے بعد نہ کبھی آئندہ اتنے بہتر انسان اس چشم فلک نے نہیں دیکھے، اس زمین پر نہیں اترے جو صحابہ کا گرو تھا۔ نبی اکرم صلی اللہ علیہ وسلم کی قیادت میں، سیادت میں، آپ کی فرما روائی میں، آپ کی مجلسوں میں دعوت اور تبلیغ کے حوالے سے بات ہوتی رہی۔ اگر محض دعوت اور تبلیغ انقلاب برپا کرتے تو نبی صلی اللہ علیہ وسلم کے زمانے میں یہ انقلاب برپا ہوتا، لیکن وہاں بھی یہ انقلاب دعوت و تبلیغ کے بعد ہجرت اور جہاد کے ابواب رقم کرنے سے پیدا ہوا ہے۔ اگر ہجرت کا باب رقم نہ ہوتا، اگر جہاد کا میدان گرم نہ ہوتا، اگر بدر کے میدان سے لوگ گزر کر نہ آتے، تو پھر کوئی دعوت و تبلیغ سپریم اور سپیریئر اور نظام کی حیثیت سے اور حالات کی بہتری کا رخ کرتے ہوئے لوگوں کو نظر نہ آتی۔ جس دینی کلچر سے ہمارا واسطہ ہے، اس میں جہاد کو لوگ ایک غیر قسم کی چیز سمجھتے ہیں. نعرے تو میں بھی اچھے لگاتا ہوں, آپ مجھ سے بھی زیادہ اچھے لگاتے ہیں, اور نعروں کی بھی ضرورت ہے, نعروں کا ایک مقام ہے, ایک حیثیت ہے. جہاد کو جزو لا ينفق اپنی دعوت کا اور اپنی تبلیغ کا, تمام رویوں میں, طور طریقوں میں, تمام زندگی کی ترجیحات میں, اول و آخر میں, ملجا اور ماوا میں, معروف کا حوالہ ہو, منکر کا حوالہ ہو, نیکی کا حوالہ ہو, بدی کا حوالہ ہو, ہماری شرافت کا حوالہ ہو, ہماری دوربینی کا, دور اندیشی کا حوالہ ہو, ہمارے زندگی کے تمام دائروں کے اندر جہاد کو اولیت دیجئے. جہاد کے حوالے سے اپنا تعارف کرائیے, آپ کا تعارف جہادی کرا سکتی ہے, اور جہاں جہاں یہ جذبے مدھم پڑیں گے, مندمل ہو جائیں گے, حالات کی مصلحت کا یا حکمت کا شکار ہو جائیں گے, وہاں وہاں نظری طور پر بعض چیزوں کے ہمنوا ہونے کے باوجود عملی طور پر اس طرف جانے کی بہت کم کوشاں ہوں گے.
انقلابی عمل کا لازمہ تصادم, اس سے بچ کر انقلاب نہیں آ سکتا. اگر کوئی بڑا امن پسند ہے تو گھر میں بیٹھے, اور جو باطن کا غلغلہ چل رہا ہے اس کو برداشت کرے, بس اللہ اللہ خیر صلی اللہ. اف یو وانٹ ٹو چینج, چینج دی سسٹم. تصادم ناگزیر, تصادم کیا ہے؟ جہاد, قتال, مقاتلہ, مجاہدہ. ایک انتہائی باریک نقطہ ہے, بہت اہم ہے. تصادم کون شروع کرتا ہے؟ پہلا سوال ہے. آپ کہیں گے اف کفار نے کیا, انہوں نے کیا, مشرکین نے کیا. غلط. تصادم ہمیشہ انقلابی شروع کرتا ہے. وہ کہتا ہے یہ غلط, تمہارے خیالات غلط, تمہارے عقائد غلط, تمہارے نظریات غلط, تمہارا نظام غلط. تو وہ تو معاشرہ جو تھا وہ ایک ساکن جیسے تالاب ہے, اس میں پانی کھڑا ہے. چاہے وہ وہاں ظالم تھا, مظلوم, طلبے تقدیر تھے, مانے ہوئے تھے, رہ رہے تھے, امن تھا. جیسے ڈاکوؤں کا ڈیرا ہو تو امن ہوتا ہے نا, وہاں ڈاکو آپس میں نہیں لڑتے. تو برے سے برا معاشرہ ہوگا, پورا من تو ہوگا. وہ مکے کا معاشرہ پورا من تھا. یہ اس کھڑے ہوئے پانی میں پہلا پتھر کس نے پھینکا؟ غلط ہے یہ, تمہارے نظام غلط ہے, تمہارے آلہا باطل ہیں, کوئی الہ نہیں اللہ کے سوا. اور یہ سرمایہ دار, اور جو کھانا نہیں کھلاتے غریبوں کو, یتیموں کو دھتکارتے ہیں, ان کی نفی کی کہ نہیں کی؟ کیا وہ لوگ دیکھ نہیں رہتے کن کے اوپر یہ پڑ رہی ہے زد؟ تو پہلی بات جان لیجئے کہ تصادم کا آغاز انقلابیوں کی طرف سے ہوتا ہے.
جہاد فی سبیل اللہ در حقیقت اعلاء کلمۃ اللہ کے لیے, اللہ کے نظام کو دنیا پر غالب کرنے کے لیے جو مسلح جدوجہد کی جاتی ہے وہ جہاد فی سبیل اللہ کہلاتی ہے. اب اس میں بعض لوگوں نے اسلام دشمن عناصر سے متاثر ہو کر اس قسم کی باتیں شروع کر دی کہ صاحب جہاد کے معنی جدوجہد کرنے کے ہیں, کوشش کرنے کے ہیں. اس لیے جو حکومت کر رہا ہے اور زناکاریاں بھی کر رہا ہے وہ بھی کہتا میں بھی جہاد کر رہا ہوں. وہ یہ ایک تو یہ پہلو ہے جہاد کے ساتھ ظلم کا کہ لوگوں نے اپنے اپنے اعمال کو جہاد قرار دینا شروع کر دیا. یا کوئی مذہبی سیاسی پارٹیاں سیاست میں منہمک ہیں اور وہ الیکشن کے ذریعے, انتخابات کے ذریعے اپنے آپ کو اقتدار پر لانا چاہتی ہیں اور کہتے ہیں صاحب ہم اسلام نافذ کریں گے, اپنے عمل کو جہاد قرار دینا شروع کر دیں, تو یہ جہاد کے ساتھ زیادتی اور ظلم کہلائے گا. جہاد فی سبیل اللہ تو در حقیقت وہ عمل ہے جو اللہ کے نبی علیہ الصلوۃ والسلام نے مدینہ منورہ تشریف لانے کے بعد مسلح طریقے پر شروع کیا, اور اس کے ذریعے سے اسلام کے غلبے کا راستہ ہموار کیا اور اسلامی تعلیمات کو دنیا پر غالب فرما کر کے آپ صلی اللہ علیہ وسلم نے دنیا سے تشریف لے گئے.
فخر دو عالم.
مولانا عبد الرشید غازی رحمہ اللہ دین و دین پرتیشٹھار سبھاپتی بولتے گیے بولیں,
ہمارا ایک مزاج بن گیا کہ ہم دھکا نہیں کھانا چاہتے, ہم یہ نہیں چاہتے ٹینشن نہ ہو. تو میں کہا کرتا ہوں کہ اگر دین کی خدمت اس طرح ٹھنڈی ٹھنڈی دین کی خدمت کرنی ہوتی تو اللہ تعالیٰ نے آپ صلی اللہ علیہ وسلم سے ایسی ہی خدمت کروا لی ہوتی, یا صحابہ کرام سے ایسی ٹھنڈی ٹھنڈی خدمت کروا لی ہوتی. لیکن ہم دیکھتے ہیں کہ اللہ تعالیٰ نے آپ صلی اللہ علیہ وسلم کو اور صحابہ کرام کو ایک یعنی ایک ایسے یعنی مراحل سے گزارا کہ جس کے اندر مشکلات بھی ہیں، جس کے اندر ٹینشن بھی ہے، کہ آپ صلی اللہ علیہ وسلم کو ٹینشن نہیں ہوتی تھی، آپ صلی اللہ علیہ وسلم راتوں کو کیوں روتے کیوں تھے، مسائل کی وجہ سے، حالات کی وجہ سے، کہ یہ مطلب ہے کیا کیسے ہوگا، کیسے ہم کریں گے، جہاد کیا، آپ صلی اللہ علیہ وسلم کا تو خون مبارک بھی بہا، دانت مبارک جو ہے وہ شہید ہوئے، ہم میں سے کتنوں کو بھی پتھر لگے ہیں، ہم پتھر کھانے کو بھی تیار نہیں ہیں، ہم تو کہتے ہیں دھکا بھی نہ پڑے، کوئی ہمیں اوئے بھی نہ کہے، ہمیں کوئی اوئے بھی نہ کہے اور ہماری ایک ریسپیکٹ ہو. آپ صلی اللہ علیہ وسلم کو تو مجنو بھی کہا گیا، کیا کچھ کہا گیا، نعوذ باللہ. لیکن ہماری ایک نفسیات بن گئی ہے کہ ہم کہتے ہیں کہ نہیں، ہم ایک روٹین میں جو لائف ہے نا ہماری، یہ تو عام آدمی کی سوچ ہے، عام دکاندار کی سوچ ہے، عام ایک جو ملازمت کرنے والے جو لوگ ہیں، عام آدمی، یہ تو اس کی سوچ ہے کہ میری روٹین ڈسٹرب نہ ہو، میں اپنی روٹین میں رہوں. ہمیں تو میرا خیال ہے کہ ہر طرح کے اس کے لیے تیار رہنا چاہیے، ٹینشن کے لیے بھی تیار رہنا چاہیے، ساری چیزوں کے لیے ہمیں تیار رہنا چاہیے، اور ہمیں اتنی جلدی جو ہے وہ سرنڈر نہیں کر دینا چاہیے.
اسلام کی بنیاد پہ یہ ملک بنا ہے، اسلام ہی اس ملک کی بنیاد و بقا ہے، بنیاد پہ قائم نہ رہے گا تو فنا ہے.
یہ وطن عزیز اس لیے قائم ہوا تھا کہ یہ لا الہ الا اللہ کا نظام نافذ ہو.
اے پریہ دیش، اے جنو پرتشٹھ ہوئے چھے جے کھانے لا الہ الا اللہ بیدھان جاری ہوئے، اے دیش اللہر شریعہ کے شاسک بنانے جنو اے دیش باسیر جہاد کرا واجب، کنتو اے شریعہ پرتشٹھ راستہ کنو بھاوے گنتنتر نئی، এ রাস্তা দাওয়াত, ইয়াদাদ ও কিতালের রাস্তা, আর দাওয়াত আর জিহাদের রাস্তায় প্রকৃত রাস্তা। এ রাস্তা দিনের বিজয় এবং দিন প্রতিষ্ঠার পূর্ণ চিত্র তুলে ধরে। এ রাস্তায় আমরা চলব তো আল্লাহ তাআলা রাজি হবেন এবং আল্লাহর জমিনে আল্লাহর মোবারক শরিয়া শাসক হবে ইনশাআল্লাহ। এই জালেমরা কুফুরি বিধানকে জোরপূর্বক আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে, এরা মুসলমানদেরকে এই অজ্ঞতার আধারে ঠেলে দিচ্ছে, এই জালেমদের থেকে নিজেদের দিন, দুনিয়া, নিজেদের উম্মা ও আগত প্রজন্মকে রক্ষা করার উদ্দেশ্যে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়া এক আত্মরক্ষামূলক জিহাদ। এ জিহাদ ও কিতাল শরীয়ত ফরজ। এ লড়াইয়ে আমরা প্রথমত আমেরিকা এবং দ্বিতীয়ত ইসলামের অপর দুশ্মন বিশ্ব কুফুরি শক্তিকে প্রথম টার্গেট রাখব, যাদের সাহায্য সমর্থনে তাদের গোলাম বাহিনী এবং গোলাম সরকার এই অন্যায় ব্যবস্থাকে এদেশে চালু রেখেছে। যদি এ লড়াইয়ের সক্ষমতা না থাকে তবে আলেম এবং ফকিহগণ স্পষ্ট বলেছেন এ অবস্থায় লড়াইয়ের প্রস্তুতি অর্থাৎ প্রশিক্ষণ নেওয়া ফরজ থেকে যায়, আর এই প্রস্তুতির অংশ এই জুলুমি ব্যবস্থার বিরুদ্ধে দাওয়াত হিসেবে কাজ করবে। তো এটি স্বতন্ত্র ফরজ, এটা আমাদের শরীয়ত দায়িত্ব যে আমরা আল্লাহ তার শরীয়ার প্রতি আহ্বানকারী হব এবং খোদাদ্রোহীদের উপর প্রতিষ্ঠিত এই জাহিলি ব্যবস্থা এবং তার রক্ষাকারী বাহিনী ও তার সরকারের বিরুদ্ধে জনসাধারণ মনে ঘৃণা সৃষ্টি করতে হবে এবং তাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাওয়া দেব।
আল্লাহ তাআলা নে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো রহমত ওয়ালা দিন দেকর ভেজা, ইসে দুনিয়া মে নাফিজ করনে কে লিয়ে কিতাল কা হুকম নাজিল ফরমায়া।
আল্লাহ তাআলা রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত ওয়ালা দিন দিয়ে প্রেরণ করেছেন এবং দুনিয়ায় একে প্রতিষ্ঠার জন্য কিতালের বিধান নাজিল করেছেন, যাতে করে যে মানবতার দুশ্মন এ কল্যাণময় দিন প্রতিষ্ঠায় বাধা হতে চাইবে এবং নিজের অশ্লীল ও মনগড়া রীতিনীতিকে জিয়ে রাখতে চাইবে তাকে এই কিতালের মাধ্যমে প্রতিহত করা যায়। সুতরাং এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথ সেটাই যা দিয়ে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমরা যত বিবেক বুদ্ধি কাজে লাগাই অথবা দুশ্মনের ভয়, দুশ্মনের সরঞ্জামাদি অথবা বেঁচে থাকার আশা আমাদের যতই ব্যাখ্যা বিশ্লেষণে নিপতিত হতে বাধ্য করুক না কেন, এ কথা ধারণাতীত বাস্তবতা যে এদিন সেই পথেই বিজয়ী হবে যে পথে পূর্ববর্তীরা চলেছেন, যে পদ্ধতি পূর্বসূরীরা গ্রহণ করেছেন এই উম্মত সেই মাধ্যম ও পদ্ধতিতেই সফল হতে পারবে, যে পথে চলে এবং যে পদ্ধতিকে গ্রহণ করে পূর্ববর্তীরা সফল হয়েছেন। পূর্ববর্তীদের ছেড়ে, ওই পবিত্র পথকে ছেড়ে এ দিনের বিজয় আসতে পারে না, এই উম্মাহর সম্মান মিলতে পারে না, ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। গণতন্ত্র এক মরিচিকা, এক গোলক ধাঁধা যেখানে উম্মাহ ঘুরতে থাকবে, ছুটতে থাকবে, মাথা কুটতে থাকবে কিন্তু মঞ্জিলে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা এ দিনের উন্নতি, এ দিনের শক্তি, এ দিন প্রতিষ্ঠার যে পদ্ধতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন আর সাহাবায়ে কেরাম সে পথে চলেছেন এবং তাদের পরে তাবেঈন, তাবে তাবেঈনগণ চলেছেন, সে পথেই এদিন দুনিয়ার বুকে বিজয় হবে, এ পথেই দুনিয়ায় কুফর পরাজিত হবে।
آج شریعت کے دشمن کتاب اللہ اور سنت رسول صلی اللہ علیہ وسلم کو تبدیل کر رہے ہیں, اس کی تعبیر کو بدل دینا چاہتے ہیں.
آج شریعت دشمن را اللہ اور کتاب اور رسول صلی اللہ علیہ وسلم سنت کے پریبرتن کر دیتے ہیں, ایر بیکھا کے بکریتو کرتے چاہتے ہیں, دینی مدرسار نصاب پریبرتن کر دیتے ہیں, اہل سنت والجماعت کے قادیانی اور بدعاتیر گرتے پونتے پھیلتے چاہتے ہیں. তারা শরিয়ার এমন ব্যাখ্যা চাচ্ছে যা আমাদের আসলাফরা করেননি, বরং কাদিয়ানি এবং আধুনিক যুগের কাদিয়ানি আর বেদাতিরা করেছে, তাদের চেলাচামুন্ডারা করেছে. তারা এই ইসলাম ও দ্বীনের বিধানকে পরিবর্তন করতে চাচ্ছে, এর এক নতুন ব্যাখ্যা করছে বাস্তবতার নাম দিয়ে, বিশ্লেষণ আর নতুনত্বের নাম দিয়ে. তাই হক্কানি আলিমদের ফরজ হলো এ শরিয়াহকে নিজেদের রক্ত দিয়ে রক্ষা করা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, হকপন্থীদেরকে কেউ পরাস্ত করতে পারবে না. لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواه. আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থেকে লড়াই করবে, তারা তাদের বিরোধীদের উপর বিজয়ী থাকবে, হকের উপর অবিচল থাকবে, হকের বাস্তবায়নের জন্য, হকের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের জন্য, যে ব্যাখ্যা সাহাবাই কেরাম করেছে, যে বিশ্লেষণ সাহাবাই কেরাম করে গেছেন, যাকে ফুকাহা মুহাদ্দিসিন ও মুফাসসিরিন রাহিমাহুমুল্লাহ নিজের বুকের রক্ত দিয়ে সিঞ্চন করেছেন, সেটাই বাকি থাকবে. যত বেদাত ছড়ানো হোক, যত কাদিয়ানি মতবাদ ছড়ানো হোক, বিশ্লেষণ আর নতুনত্বের নামে বা জ্ঞান বিস্তারের নামে তারা সফল হতে পারবে না. এ কারণে হক্কানি আলিমদের উচিত এ রাষ্ট্রীয় জুলুমকে, রাষ্ট্রের মন রক্ষা করে চলা দ্বীনের ব্যাখ্যাকারীদেরকে, এমন মডারেট বিশ্লেষণকারীদেরকে ভয় না করা, বরং আল্লাহ তাআলা তাদের উপর হককে হক বলার দায়িত্ব আরোপ করেছেন. সুতরাং তারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, পুঙ্খানুপুঙ্খভাবে বলবে. কারণ এসব ব্যাপারে আল্লাহ তাআলা প্রত্যেক আলিমকে জিজ্ঞাসা করবেন যে জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপর আরোপ করেছেন, তা আমরা অবশ্যই বয়ান করব.
واوجب من يتوجب عليهم هذا هم العلماء الكرام, العلماء الكرام الذين يجب ان يوضحوا الحقائق للامه ويكشفوا شبهات المفسدين ويبينوا للامه ان الشريعه بعد 70 عاما من قيام باكستان لا تزال غائبه عن القوانين والمعاملات وان مواد الدستور والقوانين الباكستانيه تحتوي على مناقضات صريحة للشريعة. أيها العلماء الكرام, بينوا للأمة أن الإسلام لن ينتصر إلا بالجهاد والدعوة, لا بلعبة الديمقراطية الزائفة التي أبعدت الأمة عن الشريعة, وبينوا لها أننا أمة واحدة وجهادنا جهاد واحد, وأن دعم الإمارة الإسلامية في أفغانستان فرض عين على أهل أفغانستان وعلى من حولهم, ثم على كل المسلمين حتى تحصل الكفاية بهزيمة الأمريكان وحلفائهم وعملائهم, وأن دعم الجهاد في كشمير والفلبين والشيشان ووسط آسيا والعراق والشام وجزيرة العرب والصومال ومغرب الإسلام وتركستان فرض عيني على المسلمين حتى تحصل الكفاية بخروج المعتدي الكافر من ديار المسلمين.
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত ইসলামের বার্তা হচ্ছে গায়রুল্লাহর সাথে বিদ্রোহ, আল্লাহর শাসন এবং আল্লাহর আনুগত্যের ঘোষণা. এ ঐশা আহ্বানের উৎস পবিত্র গ্রন্থ আল কোরআন. এ মহাগ্রন্থ আল কোরআনের না কোনো শব্দ পরিবর্তন হবে, না এর অর্থ পরিবর্তন হবে, না তার ব্যাখ্যা পরিবর্তন হবে. এ কোরআনের ব্যাখ্যা তো সেটাই যা মহামহিম আল্লাহর পর পবিত্র শরিয়ার ব্যাখ্যাকার যুদ্ধের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন. لا تزال عصابة من أمتي يقاتلون على أمر الله قاهرين لعدوهم لا يضرهم من خالفهم حتى تأتيهم الساعة وهم على ذلك. আমার উম্মতের মধ্য থেকে একটি দল সর্বদা আল্লাহর নির্দেশে লড়াই করে যাবে, তারা দুশমনের উপর বিজয়ী থাকবে, যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, এভাবে কিয়ামত চলে আসবে আর তারা আপন অবস্থায় টিকে থাকবে. وما علينا إلا البلاغ المبين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Rasulul Malak.
بدر تجا।